فطرت رسول اللہ کی.
الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک وصحابک یا حبیب اللہ الصلاة والسلام علیک یا نبی اللہ وعلی آلک وصحابک یا نور اللہ. مدنی چینل দর্শক শ্রোতা, সাহাবা ও আহলে বাইতের মর্যাদা অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারও একবার স্বাগতম. দর্শক শ্রোতা, আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি. ইনশাআল্লাহ আজাবাদাল দুরূদ শরীফ পাঠ করার প্রতি আমাদের উৎসাহ আগ্রহ সৃষ্টি হবে. আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি হবে সে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে. সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম. সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ. দর্শক শ্রোতা, প্রতিদিনের ন্যায় অনুষ্ঠান আমরা কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে শুরু করব. কালামে পাকের তেলাওয়াত শ্রবণ করব মনোযোগ সহকারে সাওয়াবের নিয়তে. এরপরে নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনার সৌভাগ্যতা অর্জন করব. প্রতিদিনের ন্যায় আজকেও দুজন মেহমান অনুষ্ঠানে আমাদের সঙ্গে. একটি আলোচ্য বিষয় আমরা নিয়েছি প্রতিদিনের ন্যায়, আজকের বিষয়েও আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা অনুষ্ঠানে করার চেষ্টা করব. দুটি সেগমেন্ট আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা দেখানোর জন্য অনুষ্ঠানে ইনশাআল্লাহ আজাবাজাল চেষ্টা করব. আপনাদের পক্ষ থেকে আসা কল SMS কেও আমরা অনুষ্ঠানে সামিল করব. আসুন আমরা সকলেই কালামে পাকের তেলাওয়াত শ্রবণ করি. صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلاه وسلاما عليك يا رسول الله.
আসুন আমরা কোরআন পাক থেকে তেলাওয়াত শ্রবণ করার পূর্বে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নেই. আল্লাহ আজ্জা ওয়াজাল এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে কোরআন পাক থেকে আমরা তেলাওয়াত শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা.
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ صدق رسوله النبي الحبيب الكريم.
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم. مدني چینل দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত আল কোরআন মুসলমানদের জন্য অনেক বড় এক নিয়ামত. ওই সকল ব্যক্তি বড়ই কামিয়াব, বড়ই সৌভাগ্যবান যারা কালামে পাকের তেলাওয়াত করে এবং কালামে পাকের তেলাওয়াত শ্রবণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত বানিয়ে দিক। দর্শক শ্রোতা, আমরা প্রতিদিন সাহাবা ও আহলে বাইতের মর্যাদা অনুষ্ঠানে একটি বিষয় নিয়ে মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে কিছু আলোচনা শোনার আমাদের সৌভাগ্য হয়। আজকেও আমরা একটি বিষয়ে খুবই মহামূল্যবান আলোচনা আমরা শ্রবণ করব। আর আজকে আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে শহীদগণের মর্যাদা। হাদিসে পাকের মধ্যে যে নিয়ামত প্রাপ্ত চার ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে, নবী, সিদ্দিক, সোহাদা, সালেহীন, আল্লাহর বলি, এর মধ্যে তৃতীয় নাম্বার সম্মানিত ব্যক্তিত্ব যারা শহীদগণ, তাদের মর্যাদা সম্পর্কে আমরা শুনব, শহীদদের গুণাগুণ সম্পর্কে আমরা শুনব। সাথে সাথে দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে আমরা আহলে বাইতের উজ্জ্বল নক্ষত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতময় শাহাদাত সম্পর্কেও কিছু আলোচনার সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে আখেরাতে অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন, কিন্তু শহীদদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহাদাতের পরে দুনিয়াতে কেমন শান মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, যা প্রমাণ হয়েছে ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময়। তা ওই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আজকের অনুষ্ঠানে আলোচনার মধ্যে সামিল করব ইনশাআল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামের মাধ্যমে। তো আলোচনাতে যাওয়ার পূর্বে আসুন আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রশংসা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শ্রবণ করব। সকলে মিলে মহাব্বতে রসুলকে বৃদ্ধি করার জন্য আসুন আমরা নাত রসুল শ্রবণ করি।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইহি ওয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইহি ওয়া হাবিব আল্লাহ বাহ কিয়া জুদো করম শেহবত হা তেরা নহীঁ সুনতা হি নহীঁ মাঙ্গনে বালা তেরা ওর এক মেঁ ক্যা মেরে ইসি আকি হাকীকত مجھ سے سو لاکھ کو کافی ہے اشارہ تیرا صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ মহান শান ও মর্যাদা তোমার কি মহান শান ও মর্যাদা তোমার কি মহান শান ও মর্যাদা তোমার হয়নি সৃজন হবে উপমা তোমার جادا تمہار اے پریتھیبیتے دھونی حکبا گوری اے پریتھیبیتے دھونی حکبا گوری پیچھے شکلے دکھی نہ تمہار পেয়েছে সকলে দুঃখিন তোমার কি মহান শান মর্যাদা তোমার কি মহান শান মর্যাদা তোমার ফিরে জানি গরিব খালি হাতে ফিরে যাইনি গরিব খালি হাতে প্রিয় নবী ওঢে খাজানা তোমার প্রিয় নবী ওঢে খাজানা তোমার কি মহান শান মর্যাদা তোমার কি মহান শান মর্যাদা তোমার কি মহান শান মর্যাদা ভবে উপমা তোমার হয়নি সৃজন ভবে উপমা তোমার কি মহান শান মর্যাদা তোমার এই পৃথিবীতে ধনী হকবা সকলে দুঃখিন তোমার পেয়েছে সকলে দুঃখিন তোমার কি মহান শান মর্যাদা তোমার কি মহান শান মর্যাদা তোমার ফিরে যা খালি হাতে ফিরে যাইনি গরিব খালি হাতে প্রিয় নবী ওঢে খাজানা তোমার প্রিয় নবী ওঢে খাজানা তোমার কি মহান শান মর্যাদা তোমার সবসে আলা আলা হামারা নবী সবসে বালা হো আলা হামারা নবী খলক সে আলিয়া ہمارا نبی کون دیتا ہے دینے کو چاہیے دینے والا ہے سچا آن شان و مرجدہ تو مار کی موہان شان و مرجدہ تو مار کی موہان شان و مرجدہ تو مار ہوئنی سری جن بھوبے اپوما
نبی پاک صلی اللہ تعالی علیہ وسلم پرشنشہ نعت مصطفیٰ صلی اللہ تعالی علیہ وسلم শ্রবণ করলাম। দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচ্য বিষয় শহীদগণের মর্যাদা। ইনশাআল্লাহ আজ্জাবাজান মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। শুরুতেই আলফেসানি বাবুর থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনার দিকে যাব।
গুরুত্বপূর্ণ আলোচনা আজকের শহীদদের মর্যাদা। শহীদদের মর্যাদার দিকে যাওয়ার আগে আমাদেরকে শহীদ সম্পর্কে জানা উচিত, যাদব শহীদ কি এবং শহীদ কত প্রকার। শহীদ এটা আরবি একটি শব্দ, আর ইসমে ফায়েল অর্থাৎ কর্তৃক বাচক বিশেষ্য। এটা শহীদ ওই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহর দিনের বিশুদ্ধতা ও যথার্থতার প্রকৃত মর্যাদা বাস্তবায়নে কখনো দলিল প্রমাণের মাধ্যমে ও যথার্থ প্রচার শক্তি দ্বারা, কখনো বর্ষা তরবারি বা যে কোনো অস্ত্র প্রয়োগের মাধ্যমে সাক্ষ্য দেয়া, আল্লাহর রাহে আত্মস্বর্গকারীগণকেও এই বর্ণনার আলোকে শহীদ বলা হয়। কেননা তিনি নিজ জীবন উৎসর্গ করে আল্লাহর দিনের বাস্তবতা সাক্ষ্য দিয়ে থাকেন। শহীদ প্রকারভেদের মধ্যে আসছে, বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে আসছে, এক প্রকার হুকুমি আর এক প্রকার হাকিকি। আবার এক কিতাবে আসছে শাহাদাতে জিহরি এবং শাহাদাতে সিররি। একটা হচ্ছে শাহাদাতে জিহরি মানে প্রকাশ্য, আর সিররি মানে গোপনীয়। প্রথম প্রকার শাহাদাতের স্বরূপ হচ্ছে কোন মুসলমান আল্লাহর রাহে আল্লাহর বাণীকে সমুন্নত রাখতে, আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের দুশ্মনের বিরুদ্ধে যুদ্ধ করা এবং নানা রকমের দুঃখ কষ্টকে সহ্য করে জীবন বিসর্জন দেয়া অথবা অন্যায় ভাবে নিহত হয়ে যাওয়া। এটা হচ্ছে প্রথম প্রকারের শহীদ, শহীদে জেহরি। আর দ্বিতীয় প্রকার শাহাদাত, শাহাদাতে সিররি, যেটা গুপ্ত অপ্রকাশ্য। এ হচ্ছে বিষ প্রয়োগের মাধ্যমে কিংবা প্লেগ মহামারীতে আক্রান্ত হয়ে অথবা একাধিক কোনো দুর্ঘটনার শিকার হয়ে মারা গেলে, কোনো ঘর বাড়ি ধসে পড়লে তার নিচে পড়ে আগুনে আটকে গিয়ে যদি কেউ মারা যায়, সাঁতার করতে গিয়ে পানিতে ডুবে কেউ ইন্তেকাল করলো, ইলমে দিন অর্জন অবস্থায় কেউ মারা গেল, হজের সফরে কেউ মারা গেল, কঠিন পেটের পীড়ায় পেটের রোগে কেউ ইন্তেকাল হয়ে গেল, জ্বরে আক্রান্ত হয়ে মারা গেল, এবং যখন ইসলামী বোনেরা সন্তান সম্ভব হয় সন্তান জন্মকালে যদি কেউ ইন্তেকাল করে ইত্যাদি, মৃত্যু দ্বিতীয় প্রকার শাহাদাত, শাহাদাতের সিদ্ধি। এই দ্বিতীয় প্রকার শাহাদাত হচ্ছে, প্রথম প্রকারে আমরা জানলাম আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় দিন ইসলামের বাণীকে সমুন্নত রাখার জন্য, এবং আপনার দ্বিতীয় প্রকার শাহাদাতের সিদ্ধি হচ্ছে আপনার এই যে অনেকগুলো কারণ, যেখানে আগুনে পড়া রয়েছে, বাড়িঘর ধসে নিচে পড়ে রয়েছে, জ্বরে আক্রান্ত হয়ে মহামারীতে কলেরার লোকে, তারপরে আপনার সন্তান প্রসবকালে যারা ইন্তেকাল হয় তাদের ক্ষেত্রে এই প্রকারের শাহাদাত ধরা যায়। এই দুই প্রকার শাহাদাত আমরা পেয়ে থাকি আর কি।
শুরুতে জানতে পারলাম যে অর্থাৎ যারা শহীদ, শাহাদাত এর দুই প্রকার, একটা প্রকাশ্য একটা হচ্ছে অপ্রকাশ্য।
অপ্রকাশ্য
ইনশাআল্লাহ আমরা আজকে কোরআন করিমের মধ্যেও আপনার শহীদদের যে ফজিলত
ফজিলত রয়েছে
রয়েছে হাদিসে পাকের মধ্যে রয়েছে, তা ইনশাআল্লাহ আমরা আজকে মুবাল্লিগদের
ইনশাআল্লাহ আমরা তো মানে সাইয়েদুস সুহাদা
সুবহানাল্লাহ
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাহাদাত এমন যার মাধ্যমে অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা এর যে অলৌকিক যে ঘটনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে ঘটল, আর এর কিছু আলোচনা ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানে শামিল করব।
এখানে যে দুই ভাই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এই দুই ভাইও একজন আপনার শাহাদাতে জিহরি, একজন শাহাদাতে সিদ্দি,
জি
অর্থাৎ শাহাদাতে জেহরি হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং শাহাদাতে সিররি হাসান রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ প্রয়োগের মাধ্যমে পরবর্তীতে গিয়ে এই বিষের বিষক্রিয়াতেই তিনি ইন্তেকাল করেন, এজন্য তাকে আপনার শাহাদাতে সিররি বলা হয়। এবং শাহাদাতে জেহরি হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে আহলে বাইতে আথারের যে শাহাদাত বরণ করেছেন।
কল নেব ইনশাআল্লাহ, এরপরে পর্যায়ক্রম ইনশাআল্লাহ আমরা মুবাল্লিগ দাওয়াত ইসলামী থেকে ইনশাআল্লাহ আজকের বিষয় ইনশাআল্লাহ আলোচনা শুনবো। জি কল চালিয়ে দিন।
আমি মোহাম্মদ সাইফুল্লাহ ফের বলছিলাম ঢাকা কেরানীগঞ্জ থেকে। সাহাবা ও আহলে বায়াত এর মর্যাদা খুব সুন্দর একটি অনুষ্ঠান, অনুষ্ঠানটি প্রতিনিয়ত আমি দেখে থাকি। এই অনুষ্ঠানে সকল কলাকৌশল এবং মুবাল্লি ও উপস্থাপকদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
মাশাআল্লাহ। জি পরবর্তী কল।
আমার নাম সাধু নরেন্দ্র জামালপুর মাদানী। তো আপনার যে বিভিন্ন মাসলাম আপনি আলোচনা হয় বুঝছেন, সেটা ভালো।
দেখবো ইনশাআল্লাহ আমরা সবসময় এলমি দিন শিখার একটা মাধ্যম আলহামদুলিল্লাহ বর্তমান সময়ের মাদানী চ্যানেল, যতই দেখবো তত এলমি দিন শিখার আমাদের সৌভাগ্য হবে। জি পরবর্তী কল।
আমার নাম সাজাদ, কুমিল্লা থেকে বলছি। শাহবান ও আলে বাইতির মর্যাদা অনুষ্ঠানটা চলতেছিল, অনুষ্ঠানে এই চ্যানেলটা আমাদের থেকে ভালো লাগতেছে।
মাশাআল্লাহ। জি পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ নিজান, ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আহলে বাইতের স্মরণে একটা গজল শুনিয়ে দিন, এই ভালো হতো।
আহলে বাইতের স্মরণে গজল, এমন একটি মাস আমাদের মাঝে মহরম মাস আসার সাথে সাথেই আহলে বাইতের ইয়াদ, আহলে বাইতের স্মরণ চলে আসে। বিশেষ করে আহলে বাইতের ওই সকল সদস্য যারা ইসলামের জন্য কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করেছেন তাদের কথা ইয়াদ হয়, স্মরণ হয়। যারা আশেকে সাহাবাও আহলে বাইত, যারা আওলাদে রাসূলদেরকে যারা মহব্বত করে তাদের স্মরণ হয়ে যায় কারবালা ওয়ালাদের কথা। ইনশাআল্লাহ অনেকে আমাদেরকে কল করেছেন, শুকরিয়া আদায় করি আপনাদের। নাথা ইসলামী ভাই রাশাদ ভাই আমাদের সঙ্গে আমরা আলোচনার সাথে সাথে ইনশাআল্লাহ নাত রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকেও সামিল করব। শহীদদের মর্যাদা ফজিলত এমন, যখন আমরা শুনি শোনার সাথে সাথে ঈর্ষা চলে আসে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কেমন ফজিলত নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দান করবেন। ছোট একটি হাদিসে মোবারক ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করব, তারপর আলহামদুলিল্লাহ অনুষ্ঠানে আমাদের আরেকজন মুবাল্লিগ দাওয়াত ইসলামী আমাদের সঙ্গে আমাদের ইদ্রিস ভাই বিভিন্ন সময় মাদানী ছেড়ে অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আসেন, সময় দিন, আজকেও আমাদেরকে সময় দিচ্ছেন। ইনশাআল্লাহ আমরা আজকে আমাদের ইদ্রিস ভাই থেকে ইনশাআল্লাহ কিছু মূল্যবান আলোচনা শুনবো। হাদিস শরীফ আরজ করার চেষ্টা করতেছি, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসে মোবারকা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমাদের বাইগণ ওহুদ যুদ্ধে শহীদ হয়েছে আল্লাহ তাআলা তাদের রূহগুলোর জন্য সবুজ পাখির দেহ কাঠামো দান করেছেন, তারা বেহেস্তের নহর সমূহের উপর উড়ে বেড়ায়, বেহেস্তি ফল মূল আহার করে, সোনালী প্রদীপ সমূহ সেগুলো আরশের নিচে ঝুলানো অবস্থায় রয়েছে, সেগুলোর মধ্যে তারা অবস্থান করে, তারা পানাহার ও অবস্থানের জন্য পবিত্র ও আরামদায়ক স্থান লাভ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য কত উত্তম নিয়ামত,
মহান মর্যাদা।
সুবহানাল্লাহ। যখন কোন মুমিন বান্দা যখন এই হাদিসে পাক শুনবে, তার মধ্যে ইচ্ছা চলে আসবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শহীদদের জন্য কত বড় বড় নিয়ামত রেখেছেন। ইনশাআল্লাহ আমরা আরো আলোচনা শুনবো শহীদদের কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো কি কি মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দান করবেন, তাদেরকে কবরের মধ্যে, হাশরে, মিজানে, পুলসিরাতে, জান্নাতের মধ্যে অসংখ্য নিয়ামত। আসুন আমরা ইদ্রিস ভাই থেকে কিছু আলোচনা শ্রবণ করি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইমরান ভাই, আসলে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নেওয়া হয়েছে। বর্তমান চলতেছে মহরম মাস, যেটা শহীদদের স্মরণের মাস। আমাদের বাপু আলহামদুলিল্লাহ শহীদ কাকে বলে, শহীদের প্রকারভেদ আমাদের কাছে আলোচনা করেছেন। আসলে দেখেন শহীদদের অসংখ্য মর্যাদা, যখন আপনি এখন হাদিসে পাক এখন যেটা আলোচনা করেছেন, পেশ করেছেন, এখান থেকে স্পষ্ট হয়ে যায় শহীদদের কেমন মর্যাদা, আল্লাহ পাক সুবহান তাআলা আখিরাতের মধ্যে তাদের জন্য কেমন নিয়ামত রেখেছেন। এটা তো আখিরাতের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা কেমন সম্মান আমাদেরকে দিয়েছেন এটা তো মানুষরা জানে, এবং আল্লাহ তাআলা কোরআনে পাকে স্পষ্টভাবে শহীদদের মর্যাদা বয়ান করেছেন, তারা কেমন মর্যাদার অধিকারী, কেমন নিয়ামতের অধিকারী। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا।
সুবহানাল্লাহ।
সূরা নিসার 69 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, যে আল্লাহ ও রাসূলের অনুগত হয় সে ওই সকল ব্যক্তিবর্গদের সান্নিধ্য পাবে যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন। কি নিয়ামত আল্লাহ দান করেছেন? নবীগণ, সিদ্দিকীনগণ, সোহাদাগণ, সালিহীনগণ, বুজুর্গান দীনগণ। অর্থাৎ এই আয়াতের মধ্যে বলা হচ্ছে আল্লাহ তাআলার, আল্লাহ এবং রসুলের অনুগত যারা করবে তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিগণের সান্নিধ্য পাবে। আর নিয়ামত, হ্যাঁ, নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা? নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সালিহীনগণ, বুজুর্গান দীন। অর্থাৎ নবুয়ত, সিদ্দিকিয়ত, শাহাদত এবং বুজুর্গ সালহিয়ত, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত।
সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার নিয়ামতের অধিকারী এদের মধ্যে একজন হচ্ছেন শহাদারা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হন। তারা দেখেন এখানে শহীদদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন, এক একজনকে এক এক নিয়ামত, কাউকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, কাউকে আল্লাহ সিদ্দিকতের মর্যাদা দিয়েছেন, কাউকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন। আমার নবী হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন জাত মুবারকা, আল্লাহ তাআলা আমার নবীকে এমন মহান মর্যাদা দান করেছেন যার মধ্যে সমস্ত গুণাবলী রয়েছে, কিতাবের মধ্যে পাওয়া যায়। অর্থাৎ আল্লাহ তাআলা নবীদেরকে নবুয়ত দিয়েছেন, শহীদদেরকে শাহাদত দিয়েছেন, সিদ্দিকীনদেরকে সিদ্দিকিয়ত দিয়েছেন। অর্থাৎ ফরদান ফরদান একক একক ভাবে যত মাখলুককে আল্লাহ নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের সমষ্টি আমার রসুলকে আল্লাহ দান করেছেন। এটা পর্যন্ত এসেছে শুধু সমষ্টি নয়, বরং অন্যান্যরা নবীরা যে নবুয়ত পেয়েছেন, শহীদরা যে শাহাদতের মর্যাদা পেয়েছেন, যে রুতবা ফজরে তারা হাসিল করেছেন, রসুলের পাকের হস্ত মুবারক দ্বারা দান করা হয়েছে, সাদকায় পেয়েছেন। কিতাবের মধ্যে এটা রয়েছে আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তেমন পাওয়ার, এমন শক্তি দিয়েছেন যেটাকে এক কথায় এখতিয়ারাতে তাকওয়িনিয়া, এখতিয়ারাতে তাশরিয়া, এর মধ্যে উভয়টা চলে আসে। অর্থাৎ শরীয়তের আহকামের পরিবর্তন করার ক্ষমতা এবং জগতের মধ্যে পরিবর্তন করার ক্ষমতা রসুলের পক্ষে দিয়েছেন, যার মধ্যে শাহাদাতের মর্তবা চলে এসেছে। আমার রসুল শাহাদাতের মর্তবার বাইরেও নয়। আজকে আমরা শহীদদের যে আলোচনা শুনেছি,
শাহাদাতের মর্তবাটা অনেকে হয়তো এখানে প্রশ্ন আসতে পারে, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাহাদত বরণ করেন নাই, তার জাতের মধ্যে শাহাদাতের কথা কিভাবে আসে? এখানে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাইবারের যুদ্ধে এখানে এক অমুসলিম মহিলা, সে আপনার গোস্ত ভুনা করে নিয়ে আসলো, এর মধ্যে বিষ মিশ্রিত, বিষ দিয়ে নিয়ে আসলো, এবং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে কিছু ভক্ষণ করলেন, সাথে একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু উনিও ছিলেন, উনি এই গোস্ত খাওয়ার সাথে সাথে উনি ইন্তেকাল করলেন। এবং যখন গোস্ত নিজে সাক্ষ্য দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমার মধ্যে বিষ মিশ্রিত, আপনি খাবেন না, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত গুটিয়ে নিলেন, আর খেলেন না, কিন্তু যতটুকু খেয়ে নিলেন ততটুকুই ওই বিষক্রিয়া তার মধ্যে চলতে থাকলো। তো এই বিষ প্রক্রিয়ায় ইন্তেকাল না হওয়া, যতগুলো মুসলিম ইসলামের সমুন্নত রাখার জন্য যতগুলো যুদ্ধ বিগ্রহ হয়েছে, এর মধ্যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ না করা, এই আয়াতেরই অংশ। তো সেক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস মোবারক আসছে সারমর্ম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই যে আমাকে বিষ মিশ্রিত গোশত খাওয়ানো হয়েছিল ওই বিষ প্রক্রিয়া এখনো আমার মধ্যে চলছে এবং এ কারণেই আমার ই হচ্ছে, মানে ইহজগৎ ত্যাগ করা যে জাহিরি হায়াত মোবারক থেকে উনি চলে যাবেন এই জিনিসটি তখন হচ্ছে। সেক্ষেত্রে বলা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আপনার তার জাতের মধ্যেও শহীদদের যে মর্যাদা এটাও পাওয়া যায়।
ওলামায়ে কিরাম যেটা বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে আপনার নিয়ামত, যেমন আমরা সিদ্দিকিনের কথা বললাম, শোহাদা বলেন, সলেহিনদের যত প্রকারের নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রত্যেক নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দান করেছে।
এবং সূরা আলে ইমরান তৃতীয় পারা আয়াত নম্বর 169 এর মধ্যে এসেছে তরজমায় কামিল ইমান, যার তরজমা হচ্ছে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, এবং যারা আল্লাহর পথে নিহত হয়েছে কখনো তাদেরকে মৃত্যু বলো না। আল্লাহর পথে শহীদ হয়েছে, আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদেরকে মৃত্যু বলে ধারণা করো না, বরং তারা নিজ রবের নিকট জীবিত রয়েছে, তারা জীবিকা পায়।
মানে এখানে একটা শব্দ বাপু যে তোমরা মৃত্যু বলে ধারণাও করিও,
ধারণাও করিও না, ধারণাও করা যাবে না মৃত্যু বলে তাদেরকে, কারণ তারা জীবিত। যারা শহীদ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছেন, তারা জীবিত কবরের মধ্যে, এবং জীবদ্দশা যেভাবে জীবিত ছিলেন সেভাবে জীবিত, তারা জীবিকা পেয়ে থাকেন।
আল্লাহ আল্লাহ
বাবু দেখেন ইমরান ভাই, যেটা আমাদের বাবু আলহামদুলিল্লাহ এখন কোরআনে পাকে আয়াত তিলাওয়াত করেছেন, অনুবাদ বলেছেন, আল্লাহ তাআলা যেখানে ইরশাদ করেছেন শহীদগণ জীবিত, এখানে কোনো সন্দেহ থাকতে পারে না, ওনাদের জীবন রয়েছে, ইমান চলে যাবে। কোরআনে পাকের আয়াত নাসিকতি এখানে দেখেন বলা হয়েছে কবরের মধ্যে ওরা জীবিত রয়েছেন, রিজিক দেওয়া হয় মাটির জন্য হারাম ওনাদের শরীরকে বক্ষম করা, যেমন নবীদের শরীরকে বক্ষম করা মাটির জন্য নিষেধ করা হয়েছে, ওরা সশরীরে কবরের মধ্যে রয়েছেন, সেভাবে শহীদরা ও সশরীরে কবরের মধ্যে রয়েছেন, এটা তো কোরআনে পাকের মধ্যে রয়েছে, হাদিসে পাকের মধ্যে রয়েছে। যারা ইমানদার তাদের জন্য এর চেয়ে বেশি কিছুর প্রয়োজন নাই। এছাড়াও দুনিয়াকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোনো কোনো সময় এমন জিনিস প্রকাশ করে দিয়ে থাকেন যাতে স্পষ্ট হয়ে যায় শহীদদের জীবিত তোমরা দেখে নাও,
দেখে নাও।
যেটা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া হুসাইনের দুলহা নামক রিসালার মধ্যে একটি ওয়াকিয়া এভাবে নকল করেছেন, তিনজন যুবক ছিল, সাহসী ভাই ছিল, ওরা তিন ভাই একটা সৈন্যদলের সাথে জেহাদে বের হলেন। জি, খুব সাহসী যুবক ছিলেন এরা। তখন কিন্তু যারা জেহাদে রওনা হয়েছেন তাদের থেকে তিনজন আলাদা থাকতেন, যেটা ওয়াইদের মধ্যে আমি আলোচনা যেটা নকল করে দেন সেটা মাহফুল সারাংশ আলোচনা করার আমি চেষ্টা করতেছি। তখন ওনারা ততক্ষণ পর্যন্ত লড়াই করতেন না যতক্ষণ কাফেরদের পক্ষ থেকে আঘাত না আসতো, আক্রমণ না আসতো। এক পর্যায়ে দেখতে পেল রোম সাম্রাজ্যের বিশাল একটা বাহিনী মুসলমানদের উপর আক্রমণ করে বসলো, মুসলমানদের অনেক সৈন্যকে শহীদ করে দিল এবং অনেককে আঘাত করলো, অনেককে বন্দী করে নিল। তখন তারা পরামর্শ করতে লাগলো, আমরা বসে থাকার এখন আর সময় নেই, আমাদের প্রাণ বাজি রেখে প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ে মুসলমানদের বিজয় ছিনিয়ে আনা দরকার। তখন তারা তিনজন সামনে অগ্রসর হলেন, মুসলমান যারা বেঁচে ছিলেন তাদেরকে বললেন আপনারা আমাদের পিছনে চলে যান, তাদের জন্য আল্লাহ যদি চাই আমরা যথেষ্ট, তাদেরকে হটানোর জন্য আমরা যথেষ্ট। তিন বাহাদুর ভাই সামনে অগ্রসর হলেন, এমন ভাবে আল্লাহ এবং রসুলের প্রেম ভালোবাসা নিয়ে জেহাদে ঝাঁপিয়ে পড়লেন, ওনাদের আক্রমণে রোম সৈন্যরা পিছু হটতে বাধ্য হয়ে গেল এবং তাদের বীরত্ব দেখে রোম সম্রাট খুব আশ্চর্য এবং হতবাক হয়ে গেলেন, তিনজন এমন বীরত্ব। তখন তার সভাসদদেরকে ডেকে ঘোষণা করল, এই তিন ভাই থেকে যে কোনো একজনকে যে ধরনই আসতে পারবে, আটক করতে পারবে, তাকে আমি সেনাবাহিনীর প্রধান পদ দান করে দেব। তখন সেনাবাহিনীর প্রধান পদ পাওয়ার জন্য লোভে সৈন্যদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এক পর্যায়ে তিন ভাইকে আটক তারা করে ফেলল এবং সেখান থেকে সম্রাটের নির্দেশে কুস্তন্তুনিয়ায় তাদের শহরে নিয়ে যাওয়া হলো। আমি সারসংক্ষেপ আলোচনা করতেছি। নিয়ে যাওয়ার পরে তিন ভাইকে বাদশাহ ডাকলেন, ডেকে বলতেছেন দেখো তোমাদের কাছে আমি প্রস্তাব দিচ্ছি, তোমরা যেই ঈমান গ্রহণ করেছো ইসলাম সেটাকে ত্যাগ করো, যদি ইসলাম তোমরা ত্যাগ করো, তোমরা ইসলামকে ছেড়ে দাও, আমার মেয়েদের সাথে তোমাদের আমি বিবাহ দেব এবং ভবিষ্যতে আমার এই সাম্রাজ্যের অধিকারী তোমরা হবে, তোমাদের হাতে আমি সাম্রাজ্যের চাবি তুলে দেব। কিন্তু তিন ভাই মর্দে মুজাহিদ ছিলেন, আল্লাহ বলা ছিলেন, তারা এক কথায় বলে দিলেন শুধু দুনিয়ার সাম্রাজ্য নয়, এর চেয়ে বেশি কিছু দেওয়া হয় যে মদিনার ইসলাম, রসুল পাকের ইমান, আল্লাহর ইমান অন্তরে ঢুকেছে, কখনো বের হবে না। তখন বাদশাহ যখন দেখলেন এরা ইমানের উপর খুব অটল অবিচল, তখন তাদেরকে ভীতি প্রদর্শন করার জন্য বলতেছে দেখো তোমরা যদি ইসলাম ত্যাগ না করো আমি তোমাদেরকে কঠিন শাস্তি দেব, আমি আগুনের মধ্যে খড়ায় রেখে তেল গরম করে তোমাদেরকে সেখানে ফেলে দেব। এবং এক পর্যায়ে
কড়াই তিনটা কড়াই বসিয়ে তিন দিন পর্যন্ত আগুন প্রজ্বলিত করে সেখানে পাশে আমাদেরকে নিয়ে আসা হলো। দেখো তকবকে কেমন আপনার ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে তেল জ্বলতেছে, এখানে তোমাদেরকে ডালা হবে। বড় ভাইকে ডাকা হলো, প্রস্তাব দেওয়া হলো ইসলামকে ত্যাগ করো, নাহলে এখানে তোমাকে নিক্ষেপ করা হবে। তিনি এমন আগুন দেখেও এমন ইসলাম ওনার অন্তরের মধ্যে বিদ্ধ হয়েছেন, উনি বলছেন এইরকম চাই তার বেশি যদি কষ্ট দেওয়া হয়, যে ইসলাম যে ইমান গ্রহণ করেছি রসুল পাকের মহব্বত সেটা কখনো বের হবে না। তখন ওনাকে অটল অবিচল দেখে রাগান্বিত হয়ে বাদশাহ তেলের ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে ওই মর্দে মুজাহিদকে নিক্ষেপ করে দিল। দেখতে দেখতে ওনার গোস্ত জলসে গেল, হাড় গুলাব সামনে উপরে ভাসিয়ে উঠল। দ্বিতীয় বাইকে সেরূপ করা হলো এবং তৃতীয় বাইকে ডেকে বলল, দেখো এই দুজন কি অবস্থা হয়েছে, তোমারও সেই অবস্থা হবে। তাকে ফুসলানোর চেষ্টা করতেছে, আমার মেয়ে তোমার সাথে গিয়ে দেব, এ সাম্রাজ্যের অধিকারী তুমি হবে, এখন হলেও তুমি হলেও কমপক্ষে কি করো ইসলামকে ত্যাগ করো। এক কথায় বলে দিলেন, আমার বাইরা যে পথ অবলম্বন করেছে আমাকে তুমি সে পথ অবলম্বন করতে দেখবে, কখনো অন্তর থেকে ইমান বের হবে না। তখন সভাসদবর্গের মধ্যে একজন বলল, বাদশাহ সাহেব আমি যদি একে ফুসলাতে পারি ইসলাম ত্যাগ করাতে পারি আমাকে কি পুরস্কার দেবে? তখন বাদশাহ বলল, তোমাকে আমি সেনাবাহিনীর প্রধান বানিয়ে দেব, উপযুক্ত পদ দেব, এখন তুমি বলো কিভাবে তাকে ফুসলাবে। বলতেছে এখানে রোম সাম্রাজ্যে সবাই জানে আমার একটা মেয়ে রয়েছে খুবই সুন্দরী, রোম সাম্রাজ্যের মধ্যে তার মতো সুন্দরী কোনো মহিলা নেই, আমি এই লোকটাকে আমার সুফর্দ করে দেন এই মর্দ মুজাহিদকে, আমার মেয়ের মাধ্যমে তাকে ফুসলিয়ে আমি ইসলাম ত্যাগ করিয়ে দেব। বাদশাহ তাকে দিয়ে দিলেন, মেয়ের কাছে নিয়ে গেলেন, মেয়েকে প্রস্তাব দেওয়া হলো, মেয়ের সাথে একসাথে থাকতে দেওয়া হলো, মেয়ে চেষ্টা করতেছে। যে মর্দ মুজাহিদ যে ইমানওয়ালা বা হায়া হয়ে তাকে, যার মধ্যে ইমান রয়েছে ইসলাম রয়েছে, দুনিয়ার কেউ তাকে ফুসলাতে পারে না, এমন সুন্দরী মহিলা ঘরের মধ্যে একলা ঘরের মধ্যে আবদ্ধ, কিন্তু এই মর্দ মুজাহিদ সারাদিন রোজা রাখতেন এবং সারা রাত আল্লাহর দরবারে সিজদা অবনত থাকতেন। এভাবে দেখতে 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 তার পুরা দিন চলে গেল, যত সময় দেওয়া হয়েছে সময় চলে গেল, কিছুই হলো না। বাদশাহ ডাকলেন, বললেন এখনো সম্ভব হয়নি। তখন মেয়ের কাছে গেলেন, মেয়ে বলতেছেন আমার মনে হচ্ছে তার দুইটা ভাইকে এখানে শহীদ করা হয়েছে, মারা হয়েছে, যার কারণে সে এখানে অত্যন্ত দুঃখিত, এখান থেকে একটু অন্য শহরে আমাদেরকে প্রেরণ করা হোক, আমি চেষ্টা করব তার থেকে ইমান বের করার জন্য। তখন তাদেরকে অন্য একটা শহরে বাদশাহর নির্দেশে পাঠিয়ে দেওয়া হলো, যেখানে একই মামুল একই অবস্থা, সারাদিন রোজা রাখতেন, সারা রাত আল্লাহর কাছে সিজদা অবনত থাকতেন। এমন ওনার এই অবস্থা দেখিয়ে তিন দিন বাকি থাকতে মহিলার মধ্যে ওই মেয়ের মধ্যে এমন আবদ সৃষ্টি হলো, ওনার ইমানের জজবা দেখে যেই ইসলাম যেই ইমান, এমন আমার মতো সুন্দর মহিলা থাকতে আমার কাছে পর্যন্ত আসতেছে না, আমার দিকে পর্যন্ত তাকাচ্ছে না, সেই ইমানকে আমি একবার দেখতে চাই। ওই মর্দে মুজাহিদের কাছে পাগল পাড়া হয়ে মহিলা চলে আসলো, বলতেছে হে মর্দে মুজাহিদ তোমাকে হাজার সালাম, যে ধর্মের উপর তুমি রয়েছ তোমার দুইজন ভাইকে শহীদ করার পর এমন সুন্দর মহিলা সাথে থাকার পরেও ইমান বের করা যাচ্ছে না, সেই কলমা আমাকে পড়িয়ে দাও। এখন ওই মহিলা কলমা পড়িয়ে নিলেন এবং সেখান থেকে মুসলমান হয়ে ওরা দুইজন সেখান থেকে মুসলিম সাম্রাজ্যের দিকে রওনা হয়ে গেলেন দুইটা ঘোড়া নিয়ে। কিছু দূর যেতে যেতে হঠাৎ এক রাতে দেখতে পেলেন ঘোড়ার আওয়াজ পিছন থেকে, মহিলা পিছন করলেন, বললেন হে যুবক আমার মনে হচ্ছে রোম সাম্রাজ্যের তারা যারা পহারাদার রয়েছে সৈন্যরা আমাদের পিছু নিতে নিতে আমাদের সামনে চলে আসছে, এখন বিপদ তো একবার আমাদের মাথার উপর, তুমি ওই আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহর ফর আমি ইমান এনেছি আমাদেরকে যেন সাহায্য করে। তখন ওই যুবক পিছনে ফিরে দেখলেন আল্লাহু আকবর, কি দেখলেন, পিছনে ফিরে তিনি হতবাক হয়ে গেলেন, এক বিশাল ফেরস্তার সৈন্যদলের সাথে, ফেরস্তার বিশাল বাহিনীর সাথে তার দুইটা ভাই আলিশান গোড়ার মধ্যে সাওয়ার হয়ে তাদের কাছে আসতেছে। দুইটা ভাইকে তেলের কড়াই ফেলে শহীদ করা হয়েছে, ওই দুইটা ভাই গোড়ায় সরে ফেরস্তাদের একটা দলের সাথে তাদের কাছে আসতেছে। তিনি অগ্রসর হলেন, ভাইদেরকে সালাম জানালেন, তাদের সাথে মোলাকাত করলেন। ভাইরা বলছে, ভাইদেরকে জিজ্ঞাসা করা হলো, ভাই তোমাদের কি অবস্থা আমাদের একটু জানান। বললেন আমরা তো প্রথম ডুবে জান্নাতুল ফেরদৌসে পৌঁছে গেছি। শহীদদের মর্যাদা আমরা বলতেছিলাম, আমরা প্রথম ডুবে প্র্যাকটিক্যাল জানিয়ে দিয়েছেন যেটা কোরআনে পাকে রয়েছে, আল্লাহ দুনিয়াকে দেখিয়ে দিয়েছেন শাহাদাতের মর্যাদা কেমন হয়, প্রথম ডুবে জান্নাতুল ফেরদৌসে পৌঁছে গেছি এবং তোমাদের সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ আমাদেরকে তোমার কাছে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, এখান থেকে আমাদের স্পষ্ট হয়ে যায়,
স্পষ্ট হয়ে যায়
কেমন তাদের এই ওয়াকিয়াটা কিন্তু আরবের মধ্যে প্রসিদ্ধতা অর্জন করেছে।
সুবহানাল্লাহ, সুনানে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে,
সুবহানাল্লাহ,
শহীদদের শহীদদের অনেকগুলো মর্যাদা
ইনশাল্লাহ আমরা আলফাসানি বাবু থেকে শহীদদের স্পেশাল কয়েকটি মর্যাদা ইনশাল্লাহ শুনবো। কিছু কল রয়েছে, একটি সেগমেন্ট আমরা প্রতিদিন চেষ্টা করি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার একটি কারামত দেখানোর জন্য ইনশাল্লাহ, আমাদের চ্যানেল স্ক্রিনের মাধ্যমে ইনশাল্লাহ, তাও আজকে ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো যে আমাদেরকে আজকের প্রথম সেগমেন্ট কারামত আমাদেরকে দেখিয়ে দিন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও মুহররমুল হারাম মাসের বরকতময় দিনগুলোতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরো একটি মাদানী ফুল নিয়ে, আরো একটি কারামত নিয়ে। জি হ্যাঁ, সেই কারামত হচ্ছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আল্লামা জামি রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক বড় একজন আশিক রসুল ছিলেন। তিনি ওনার কিতাবের মধ্যে লিখেন যে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এমন ছিল যে যখন তিনি অন্ধকার রাতে কোথাও যেতেন, কোথাও বের হতেন, তখন তার পবিত্র ললাট অর্থাৎ কপাল মুবারক থেকে এবং গণ্ডদেশ থেকে অর্থাৎ গলা থেকে ঘাড় থেকে নূরের ঝলক বের হতো, সুবহানাল্লাহ, যার ফলে তার চারপাশে চতুর্দিকে আলোকিত হয়ে যেত, অন্ধকার দূর হয়ে যেত। আর আমার আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কতই না সুন্দর বলেন, তেরি নতলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব করানা নূর কা।
অনেকে আমাদেরকে কল করেছেন, যাতে রাশাদ ভাই থেকে দু একটি পংক্তি নাচ শুনে ইনশাল্লাহ আমরা আলফুসাইনের বাপু থেকে ইনশাল্লাহ শহীদদের যে মর্যাদা, স্পেশাল মর্যাদা ইনশাল্লাহ আলোচনা শুনব। জি
বাউগি জন্নত কে হে বহরে মদহ খানে আহল বাই, বাউগি জন্নত কে হে বহরে মদহ খানে আহল বাই, তুমকো মুজদা নার কা এ দুশ্মনানে আহল বাই, তুমকো মুজদা নার কা এ দুশ্মনানে আহল বাই, কিস জবান সে হো বয়ান ইজ্জো শানে আহল বাই, কিস জবান সে হো বয়ান ইজ্জো শানে আহল বাই, মদহ গোয়ে মুস্তাফা হে মদহ খানে আহল বাই, মদহ গোয়ে মুস্তাফা হে মদহ খানে আহল বাই, উনকি পাকি কা খুদায়ে পাক করতা হে বায়া, উনকি পাকি কা খুদায়ে পাক করতা হে বায়া, আয়ায়ে তাতহির সে জাহির হে শানে আহল বাইত, আয়ায়ে তাতহির সে জাহির হে শানে আহল বাইত, উনকে ঘর মে বে ইজাজত জিবরীল আতে নাহি, উনকে ঘর মে কদর বালে জানতে হে কদর শানে আহল বাইত, কদর বালে জানতে হে কদর শানে আহল বাইত, মুস্তাফা এ ইজ্জত বরহানে কে লিয়ে তাযীম দে, মুস্তাফা ইজ্জত বরহানে কে লিয়ে তাযীম দে, হে বুলন্দ ইকবাল তেরা দুধ মানে আহল বাইত, হে বুলন্দ ইকবাল তেরা দুধ মানে আহল বাইত,
ادب گستاخ فرقے کو سنا دے اے حسن، بے ادب گستاخ فرقے کو سنا دے اے حسن، ارے یوں کہا کرتے ہیں سنی داستانِ اہلِ بیت، یوں کہا کرتے ہیں سنی داستانِ اہلِ بیت۔
اہلِ بیت کلامر مادمے اہلِ بیت شان مرجدہ شنار الحمدللہ شباگ ہلو جی الفسنی باپو تک ہمرا مدری فل نو
سنن ترمذی شریف مدے আসছে
جی
শহীদের যে মর্যাদা
জি
আল্লাহু আকবার রক্ত প্রবাহিত হওয়ার পূর্বেই তাকে ক্ষমা করে দেয়
আল্লাহ 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 সুবহানাল্লাহ
শহীদ নিজের ঠিকানা জান্নাতে প্রত্যক্ষ করে
দেখতে পায়
দেখতে পায়
আহ
যেটা ইদ্রিস ভাই একটু আগে ঘটনাটা বললেন ওখানেও কিন্তু এটা পরিলক্ষিত হয় তারা প্রথম প্রহরেই আপনার জান্নাতের ঠিকানা পেয়ে গেছেন তাকে কবরের শাস্তি হতে নিরাপদ এমন কোন ব্যক্তি নেই যে জান্নাতে প্রবেশ করার পর পুনরায় দুনিয়াতে আসতে চাইবে, মানে কেউ এমন নাই যে জান্নাতে প্রবেশ করবে সে দুনিয়াতে আবার আসবে, জান্নাতের নাজ নেয়ামত
জান্নাতের নেয়ামত দেখার পর দুনিয়া
কি সে আর আসতে চাইবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, তাকে দুনিয়ার সব আসবাবপত্র দেয়া হবে কিন্তু শহীদ ব্যতীত, শহীদ চাইবে সে পুনরায় দুনিয়াতে ফিরতে দশবার আল্লাহ রাস্তায় শহীদ হতে, কেননা সে শাহাদতের মর্যাদা অবলম্বন করেছে।
আল্লাহ,
সে দশবার,
এর মধ্যে কি তৃপ্তি,
কি তৃপ্তি রয়েছে, কি আত্মতৃপ্তি রয়েছে, কি মহব্বত ভালোবাসা রয়েছে,
মানে আল্লাহ আমাদেরকে
নাজ নেয়ামত রয়েছে আল্লাহ তাকে দান করেছেন সে অবলম্বন করেছে, সে কমসে কম দশবার সে বলবে আমি দুনিয়াতে যাব আবার শহীদ হবো আবার জান্নাতে আসবো। এই অবস্থা, এরকম অসংখ্য হাদিসে পাক রয়েছে আপনার, বিশেষ করে আজকে সাইয়েদুস সুহাদা টাইম মনে আমাদের হাতে
খুবই
খুব কম,
তারপরেও আমরা আজকে অনুষ্ঠান ইনশাআল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
আনহু এদিকে একটু আমি টাচ দিতে চাচ্ছি। সাইয়েদুস সুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেদিন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাসান বিন আলী রাদিয়াল্লাহু বুক থেকে মাথা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্য পাওয়া যেত, বুক থেকে মাথা পর্যন্ত, এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুক থেকে নিচের দিক পুরোটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্য পাওয়া যেত। এই দুই বাহির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোগের সাদৃশ্য পাওয়া যেত, হাসান রাদিয়াল্লাহু বুক থেকে মাথা এবং হুসাইনের বুক থেকে নিচ, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাদৃশ্য পাওয়া যেত। সুতরাং যেমনই ওই দুই শাহাদাত জামালে মুস্তফা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এর প্রকাশ্য ছিলেন, তেমনি কামালে মুস্তফা প্রিয় নবীর পরিপূর্ণতার প্রকাশ্য ছিল। এক জামালে মুস্তফা, কামালে মুস্তফা, এই দুইটা এই দুই শাহাদাতের মধ্যে
বিদ্যমান
বিদ্যমান পাওয়া যেত। তো উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে জিবরাইল আমিন সংবাদ দিলেন যে আমার পরে আমার বেটা, আমার পুত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তফ কারবালার যে আরেক নাম তফ, এই কারবালা জমিনে কতল করা হবে। জিবরাইল আমার নিকট ওই জমিনের মাটি নিয়ে এসেছে আর তিনি এও সংবাদ দিলেন যে ওখানেই তার অন্তিম সজ্জা সমাধি হবে। উমুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে একদিন আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হলাম, এরপর আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে অর্পণ করলাম, তার মুবারক কোলের মধ্যে দিলাম, সহসা আমি দেখলাম যে পবিত্র চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থায় ছিলেন, চোখ মুবারক থেকে পানি মুবারক বের হচ্ছিল, এবং তিনি ইরশাদ করেন আমার নিকট জিবরাইল আলাইহিস সালাম এসে সংবাদ দিয়ে গেলেন অচিরেই আমার সন্তান হুসাইনকে আমার উম্মতরা কতল করে দিবে, তিনি ওই জমিনে কিছু লাল রঙের মাটি আমাকে দিয়ে গিয়েছে। এ থেকে বোঝা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা হুসাইনকে ভালোবাসতেন। অনেক আলোচনা রয়েছে, আমি সংক্ষিপ্ত
দীর্ঘ
হাদিস পড়লাম, দীর্ঘ
আলোচনা আমাদের অল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয়, আমরা কয়েকটি কল নেব, কল নিয়ে ইনশাআল্লাহ ইমাম হুসাইন রাদি আল্লাহ তালু শাহাদাতের পর সংঘটিত হওয়া অসংখ্য ঘটনা, এর মধ্যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো দু একটি ঘটনা আমরা আমাদের ইদ্রিস ভাই থেকে শুনবো। আগে আমাদেরকে কল শুনিয়ে দিন।
আবু সুফিয়ান বন্ধ কুড়িগ্রাম রিপোর্ট, আমি একটি গজল শুনতে চাই, মোস্তফা জানের রহমত এ রাখোসালাম।
মাশাআল্লাহ, মোস্তফা জান রহমতুল্লাহ আকুসালাম, জি পরবর্তী কল।
আমার নাম হল সিয়াউদ্দিন, আমি রাজশাহীতে বলছি। রাশেদ ভাইয়ের একটি একটি মান খাবার শুনতে চাই, মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, এই মান খাবারটা শুনতে চাই।
আচ্ছা জি পরবর্তী কল।
আমার নাম হলো শেখ ফরিদ, গাজীপুর শ্রীপুর থেকে বলছিলাম। আমি নবীর শানে একটি গজল শুনতে চাইছিলাম।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গজল, জি পরবর্তী কল।
নরসুন্দি বেলাপুর থেকে, আমার নাম এনামুল হক, মাদানী চ্যানেল ইনশাল্লাহ খুব ভালো লাগে, আমার খুব প্রিয় একটা চ্যানেল। অতদিনে আমি পাইছি, চ্যানেলটা তো অনেক আগে চালু হয়েছে, নিজের কারখানা তো কারখানা দেখতেছি আর কি, খুব ভালো লাগে। আমার একটা জিনিস জানার বিষয় আর কি, তো ইমাম হুসাইনের
আমাদের
বাপু যেটা আলোচনা করেছেন ইমাম হুসাইন রাদি আল্লাহ শাহাদাতের সংবাদ সম্পর্কে, আসলে এটাই শাহাদাতের মর্যাদা, যে কত বড় মর্যাদার অধিকারী শহীদগণ হয়ে থাকেন, এটার মর্তাবা রুতবা আল্লাহর দরবারে কেমন হয়ে থাকে, মর্যাদা কেমন হয়ে থাকে, এটা এই ঘটনা থেকে বোঝা যায়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই দৌহিত্র নওয়াসা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত যে হবেন কারবালার জমিনে, সেটা কিন্তু তার ছোট বাল্যকাল থেকে প্রসিদ্ধ ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিস আমরা শুনেছি, যখন ছোট বয়সে ছিলেন রাসূল পাককে কুলে দিলেন, তখন রাসূল পাক সংবাদ দিয়েছেন জিব্রাইলের মাধ্যমে, সংবাদ এসেছে আমার এই নাতিকে কতল করা হবে,
শহীদ করা হবে।
আরো অনেক রেওয়ায়েত রয়েছেন, যেমন বৃষ্টি প্রদানকারী যে ফেরেশতা, উনি একবার রসুলের পাকের দরবারে এসেছেন, হাদিসের পাকে খোলাস আরজ করতেছি, এসে রসুলের পাকের কাছে আরজ করেছেন, ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই নাতিকে কারবালার জন্য শহীদ করা হবে, আপনি যদি চান সেটার মাটি আপনাকে দেখাতে পারি। সেখান থেকে মাটি দেখিয়েছেন, এখানে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রমাণ করে দিয়েছেন অর্থাৎ শহীদের কেমন মর্যাদা। এখানে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত বরণ করার পর হযরত সাইয়েদনা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা এসেছে, যখন ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে ওনার দেহ মুবারক থেকে মাথা মুবারক কে আলাদা করে বসার মধ্যে গেতে কুফার গলিতে গলিতে যখন গোড়ানো হচ্ছিল, তখন আমি আমার ঘরের ভালখানাতে ছিলাম এবং সেখান থেকে আমি দেখতে পেলাম ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু আনহু কাটা মস্তক পিঠের মধ্যে গেতে গোড়ানো হচ্ছে, সেখান থেকে তিনি সুরো কাহাফের এই আয়াত তেলাওয়াত করতেছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফে ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা, আপনি অবগত হয়েছেন যে পাহাড়ের গুহায় এবং অরণ্যের পাশে অবস্থানকারীরা আমার এক বিস্ময় নিদর্শন ছিল। এ আয়াত আলী মাকাম বর্ষার তীরের মধ্যে বিদ্ধ অবস্থায় তেলাওয়াত করতেছেন। অন্য এক বুজুর্গ রেওয়ায়েত করতেছেন, যখন বর্ষা থেকে নামিয়ে ইমামে আলী মাকামের মাথা মুবারককে ইবনে জিয়াদের প্রসাদের মধ্যে ঢুকানো হচ্ছে, তখন তিনি সূরা ইব্রাহিমের 42 নং আয়াত তেলাওয়াত করছে, আমি নিজে শুনেছি, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন, এবং নিশ্চয় আল্লাহকে অনবহিত মনে করো না জালিমদের কার্যকলাপ সম্পর্কে। ইমামে আলী মাকাম তেলাওয়াত করেছেন, হে জালিম তোমরা মনে করো না আমার আল্লাহ এটা দেখতেছে না, কাল কিয়ামতের ময়দানে সেটার হিসাব নিকাশ হবে। আরেকটা যেটা রেওয়ায়েত বাপু এসেছেন সেটা হচ্ছে মিনহাজ বিন আমার রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন, তিনি খোদার কসম করে বলতেছেন, আমি সচক্ষে দেখেছি যখন লোকেরা ইমামে আলী মাকামের সির মুবারক বর্ষার অগ্রভাগে বিদ্ধ করে যাচ্ছিল, তখন আমি দামেস্কে ছিলাম, শির মুবারকের সামনে একজন ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছে, কোরআন পাকে তেলাওয়াত করতে করতে যখন সূরা কাহফের 9 নং আয়াতের মধ্যে তিনি পৌঁছলেন, আন্না আসহাবাল কাহফ ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা, পাহাড়ের গুহা অরণ্যের পাশে অবস্থানকারীরা আমার এক বিস্ময়কর নিদর্শন ছিল। অর্থাৎ যারা সূরা কাহফ আসহাবে কাহফ ছিলেন, তারা শত শত বছর গুমের মধ্যে আল্লাহ রেখেছেন, পরবর্তীতে তারা আবার জীবিত হয়ে উঠেছেন, তাদের বর্তমান অবস্থা নিয়ে আল্লাহ বলতেছেন এটা আমার একটা বিস্ময়কর নিদর্শন। এই আয়াত যখন তেলাওয়াত করা হচ্ছে, তখন আলী মাকামের সের মুবারককে আল্লাহ তেমন শক্তি দান করেছেন কথা বলার, তিনি ওই বর্ষার মধ্যে কথা বলতেছেন, আজাবু মিন আসহাবিল কাহফে কতলি ওয়া হামলি, আসহাবে কাহফের হত্যার ঘটনার চেয়েও আমার হত্যা আমার মস্তক নিয়ে ঘোরাফেরা করা আরো অধিক বিস্ময়কর,
আল্লাহ
অধিক আশ্চর্যজনক। মুফাসসির কারাম তাফসীর করতেছেন, আসহাবে কাহফকে যারা কষ্ট দিয়েছে তারা কাফের ছিল, জালিম বাদশার কষ্ট দিয়েছে, জালিম বাদশার কষ্ট থেকে বাঁচার জন্য গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন এবং শত শত বছর ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে কথা বলা, এটা ছিল আশ্চর্য। আর ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলাকে যারা শহীদ করেছেন ওনার নামে জানেন উম্মত, যারা
নামদারি মুসলমান,
নামদারি মুসলমান নানা জনের কলমা পড়ে নামদারি মুসলমান, অপরদিকে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আজান ইকামত দিয়ে নামাজ আদায় করে,
কেমন অবস্থা,
কেমন অবস্থা,
এক তাবুতে আজান ইকামত হচ্ছে,
ইকামত হচ্ছে,
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবুতে আজান ইকামত হচ্ছে,
নিজের নানা জনের উম্মত হওয়ার দাবি করে ওনার নামাজের ওনার নাতির গর্দানের মধ্যে ছুরি চালিয়েছেন। উনি বলতেছেন ওই আসহাবে কাহাফের ঘটনার চাইতে আমার হত্যা, আমার নানা জনের নামদারি উম্মতারা আমাকে হত্যা করে আমার মাতাকে বর্ষার তীরের মধ্যে গুড়ানো, এটা আরো বেশি আশ্চর্যের বিষয়।
দেখুন এই যে এখানে ইমাম আলী মকাম হোসেন রাদি আল্লাহ তালা আনু তিন তিনবার তেলাওয়াত করলেন, ওই সময় ওনার মস্তক মাথা মোবারক থেকে দেহ কিন্তু আলাদা, মানে এই যে শহীদ, একটা হচ্ছে শহীদের মর্যাদা আর যিনি শহীদদের সর্দার। আসলে যেখানে আমরা এতক্ষণ পর্যন্ত অনুষ্ঠানের দর্শক শ্রোতা আমরা যে শুরু থেকে শুনলাম শহীদদের এই মর্যাদা এই মর্যাদা, এটা হলো একজন শহীদের ব্যাপারে, আর যে শহীদগণের সর্দার মানে এটা তো আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে ওই শহীদদের সর্দার যিনি তার মর্যাদা তার মাকাম কেমন হবে। ইমাম হুসাইন রাদি আল্লাহ তাআলা আনহু দুনিয়ার মানুষকে এই জগতের মানুষকে প্র্যাকটিক্যাল তা দেখিয়ে গেলে যারা আল্লাহ তাবারক বা তালার সন্তুষ্টির জন্য যারা শহীদ হন তাদের মকাম কেমন।
আসলে এখানে শহীদ তো বলা হচ্ছে আল্লাহর রাস্তায় শহীদ হন, আমাদের কিন্তু যুদ্ধের একটা মোক্ষম সময় এসে গেছে, কেমন অনেক বার প্রশ্ন উঠছে যুদ্ধ,
জি
নফসে আম্মারার সাথে যুদ্ধ করা। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ বলেন জিহাদে আকবর, জিহাদ ফি সাবিলিল্লাহ যে আসছে আল্লাহর পথে জিহাদ করা, এই মুহূর্তে জিহাদে আকবর হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ,
নফসের সাথে যুদ্ধ।
নফস চায় জোহরের নামাজ পড়ানো, নফস চায় ফজরের নামাজ পড়ানো, ঘুমিয়ে থাকো, নফসের বিরোধিতা করা নফসের সাথে যুদ্ধ করার সামিল, এটা গুনাহ থেকে বাঁচা নেক কাজ করা এটা নফসের সাথে জিহাদ করা নফসের যুদ্ধ করার সামিল। আমাদের সকলকে এই মুহূর্তে উচিত হচ্ছে নফসের সাথে জিহাদ করা, নফসের সাথে যুদ্ধ করা, যুদ্ধ করে নেক আমল করে আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়া।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উম্মতের জন্য এমন কিছু আমল রেখে গিয়েছেন, যদি উম্মত যদি আমলগুলো করে তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানতেন যে এখন আমার সাহাবা ইকরাম যেভাবে যুদ্ধ করে যাচ্ছে, অর্থাৎ যেভাবে যুদ্ধের মাধ্যমে শাহাদাতের মর্যাদা লাভ করে যাচ্ছে, কিন্তু এমন এক সময় হবে ওই ধরনের কোন পরিস্থিতি থাকবে
না
যাতে করে তারা এমন কোন কিছু এমন নেক আমল করবে যার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে শাহাদাতের যে মর্যাদা ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবে চাচ্ছি। এরও কিছু ইনশাআল্লাহ আমরা আলোচনা সামিল করব। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ করে যে একটি বিশেষ আরেকটি কারামত ইনশাআল্লাহ ইদ্রিস ভাই থেকে আমরা শুনবো যদি সময় আমাদের মাঝে থাকে, যে মস্তক মোবারকের কারামত দেখে পাদ্রী সে ইসলাম গ্রহণ করলো, আসলে এটা আমাদের যদি আমরা জানি ইনশাআল্লাহ আমাদের ইমানও মজবুত হবে। আগে আমরা হাদিসে মোবারক শ্রবণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করলো সে যেন শহীদ অবস্থায় মৃত্যুবরণ করলো।
অসুস্থ অবস্থায়
ধৈর্য ধারণ করতে হবে, এরপরে তাকে কবরের ফিতনা থেকে মুক্তি দেওয়া হবে যারা শহীদ, এবং তাকে সকাল সন্ধ্যা জান্নাতে রিজিক প্রদান করা হবে।
আল্লাহু আকবার।
নাম্বার দুই, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি সকালবেলা তিনবার অর্থাৎ ফজরের নামাজের পর কোরআনুল করিমের সূরা হাসরের শেষ তিনটি আয়াত পাঠ করবে, সুনানে তিরমিজি শরীফ হাদিস, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নির্ধারণ করে দেন যারা সকাল সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করেন। আর যদি সেই দিন যদি মারা যায় তাহলে সেই শহীদের মর্যাদা লাভ করবে। তিন নম্বর, দুররুল মনসুরের কিতাবের মধ্যে রয়েছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হুযুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমান যে সর্বদা প্রতি রাতে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করবে অতঃপর মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদি মত আল্লাহ তাআলা তাকে দান করবেন, তার ওই মৃত্যু হবে শহীদি মর্যাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নেক আমল করার, এই সকল আমল করার মাধ্যমেও আমরা শহীদের যে মর্যাদা ফজিলত আমরা লাভ করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। একটা হাদিস মোবারক শ্রবণ করে যা বুখারী শরীফের মধ্যে, তারপর ইনশাআল্লাহ ইদ্রিস ভাই থেকে শুনব। শহীদদের কেমন মর্যাদা কিয়ামতের ময়দানে যেটা প্রকাশিত হবে, হুযুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দানে শহীদগণ তারা তাদের অনুরূপ জখম নিয়ে উঠবে, আর তাদের ওই জখম থেকে মুশকের সুঘ্রাণ বের হবে, কিন্তু তাদের রক্তের রং পরিবর্তন হবে না, সেম থাকবে। আরেকটি হাদিসে মোবারকা, আল্লাহু আকবার, শহীদ যারা হবে, যারা শহীদের মর্যাদা যারা লাভ করবে, তাদের কর্জ ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেবে। একটি আরেকটি সেগমেন্ট আমাদের রয়েছে আজকের আমল, একটি সেগমেন্ট ইনশাআল্লাহ তাও আমরা সামিল করি, যেহেতু আশুরা আমাদের মাঝে, আমরা প্রতিদিন মহরমান আশুরা সম্পর্কে এই সেগমেন্টের মাধ্যমে আমাদের জানার সৌভাগ্য হয়, আজকে ইনশাআল্লাহ আমরা এই সেগমেন্টকে সামিল করবো। জি, চালিয়ে দিই।
দশে মুহররমুল হারাম গোসল করলে সারা বছর রোগ ব্যাধি থেকে নিরাপদ থাকা যায়, কেননা সেদিন জমজমের পানি সারা দুনিয়ার পানির সাথে মিশ্রিত হয়ে থাকে। তো মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমাদেরও এই ফজিলত অর্জনের উদ্দেশ্যে দশে মুহররমুল হারাম গোসল করে নেওয়া উচিত।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রতিদিনের ন্যায় আজকে অনুষ্ঠানে একটি আমল জানতে পারলাম, যে আশুরার দিন যে গোসল করবে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শরীরকে রোগ বালাই থেকে মুক্তি দান করবে, কেননা সেই দিন জমজম শরীফের পানি সাধারণ পানির সাথে মিশ্রিত হয়। এই খুবই উপকারী একটি আমল। অনেকে আমরা অসুস্থ, শারীরিকভাবে অনেক বড় বড় রোগ, ডাক্তার দেখানোর পরেও শারীরিক সুস্থতা লাভ হচ্ছে না। আমি বলবো যে আপনি এই নিয়তের সাথে, ভালো নিয়তের সাথে আপনি সেই দিন আমল করার নিয়ত আপনি গোসল করুন, নিয়ত ভালো রাখুন, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে ইনশাআল্লাহ শরীরের সুস্থতা লাভ হবে।
আলহামদুলিল্লাহ, অনেক আলোচনা হয়েছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কারামত সম্পর্কে, যতটুকু আলোচনা হয়েছে কারামত সম্পর্কে আমরা শুনেছি। ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলার জীবদ্দশায় অনেক কারামত প্রকাশ পেয়েছেন, এবং তিনি শহীদ হওয়ার পরে অনেক কারামত প্রকাশ পেয়েছেন, শহীদ হওয়ার পরেও। যেমন আবুল হাসান রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে একটা রেওয়ায়েত পাওয়া যায়, তিনি প্রতিনিয়ত মাশহাদে হুসাইনিতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তক মুবারকের মাজার শরীফ যেখানে ছিলেন জিয়ারত করতে যেতেন, তখন তিনি যখন জিয়ারত করতে যেতেন, আবুল হাসান যখন বলতেন আসসালামু আলাইকুম ইয়া ইবনে রাসূলুল্লাহ, তখন ওখান থেকে জবাব আসতো ওয়া আলাইকুম আসসালাম ইয়া আবুল হাসান।
ওনার যে মস্তক মুবারক যেখানে দাফন করা হয়েছে সেখান থেকে আওয়াজ আসতো,
সালামের জবাব আসতো, তিনি শুনতেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া আবুল হাসান, হে আবুল হাসান তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। তিনি বলতেন একদিন আমি সেভাবে গেলাম, প্রতিদিনের মতো আমি সালাম করলাম আসসালামু আলাইকা ইয়া ইবনে রাসূলুল্লাহ, তখন কিন্তু জবাব আসলো না, আমি তখন হতাশাগ্রস্ত হয়ে গেলাম, ঘরে ফিরে গেলাম। পরের দিন আবার আসলাম, আবার সেম সালাম করলাম আসসালামু আলাইকা ইয়া ইবনে রাসূলুল্লাহ, ওখান থেকে জবাব আসলো প্রতিদিনের মতো ওয়া আলাইকা আসসালাম ইয়া আবুল হাসান। তখন আমি জিজ্ঞেস করলাম ইয়া সাইয়্যিদি, কালকে তো আমি এসেছিলাম, কিন্তু কেন আপনি আপনার মধুর আওয়াজ আমাকে শুনিয়ে দেননি? তখন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা লখতে জিগার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হে আবুল হাসান, কালকে তুমি যখন সালাম আরজ করার জন্য আমার এখানে এসেছ, তখন আমি এখান থেকে আমার নানাজানের দরবারে হাজিরে দেওয়ার জন্য গেছি, এবং আমার নানাজানের দরবারে আমি আলাপরত ছিলাম, যে কারণে তোমাকে জবাব দিতে পারিনি। কেমন রোদবা, কেমন মজা অধিকারী শহীদগঞ্জ জীবিত, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন, যেটা ইচ্ছা সেটা করতে পারেন, সেটা স্পষ্ট হয়ে যায়। এটা ছাড়াও রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুপারিশের কথা যদি আমরা বলি, অর্থাৎ আহলে বাইতে রসুল সোহাবায়ে কিরামকে যারা ভালোবাসে তাদেরকে রসুল পাক কেমন পছন্দ করেন, আপনার পরবর্তীতে ইয়াজিদের পরবর্তীতে ওমাইয়া বংশের একজন খলিফা, সে এক রাতে স্বপ্নে দেখতেছে রসুল খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে খুব আদর করতেছে, তাকে মহব্বত করতেছে। তিনি ঘুম থেকে উঠে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, ওনার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। তখন তিনি বললেন, আমার মনে হয় তুমি রসুল বংশের কারোর সাথে খুবই ভালো আচরণ করেছ। তখন তিনি বললেন, জি হুজুর, আমি যখন মসনদে আরোহণ করলাম তখন আমি জানতে পারলাম ইয়াজিদের কোষাগার তখন আমার কোষাগার হয়ে গেল, মসনদের আরোহণ যখন করলাম এর কোষাগারের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তক মুবারক এখনো রাখা আছে। যখন জানতে পারলাম আমি সেটা খুলে নিলাম, মস্তক মুবারকে চুমু দিলাম, সেটাকে আমি
দোহত করলাম এবং আতর সুগন্ধি লাগালাম, তখন আমি দেখতে পেলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তক মুবারকের হা রূপার মতো জলমল জলমল করতেছে, এবং সেটাকে আমি পাঁচ কাপন পরিয়ে আমার অনুসর বর্জকে নিয়ে জানাজা পরে আমি দাফন করলাম সম্মানের সহিত। তখন হজরতে হাসান বসরি রহমতুল্লাহ তালাই বলতেছেন, এটাই তোমার স্বপ্নের ব্যাখ্যা রসুল পাক তোমাকে মহব্বত করার কারণ। ইমরান ভাই, আমি বলতে চাচ্ছি আজকে ইমাম আলী মকামকে নিয়ে যারা অনেক কথা বলতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নেগেটিভ আলোচনা করতেছে, ওনার ওখানে যাওয়ার কি দরকার ছিল, ওকে উনি ভুল করে ওখানে গেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক, ক্ষমতার লোভে ওখানে গেছেন, তাদের জন্য চিন্তার বিষয় কাল কেয়ামতের ময়দানে রসুল পাকের কাছে তারা কিভাবে দাঁড়াবে, যে রসুলের নামাজকে মহব্বত করার কারণে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন ওনার মহব্বত, আর রসুল পাকের নামাজার সাথে নাতির সাথে যে শত্রুতা পোষণ করতেছে, আওলাদের আহলে বাইতের সাথে শত্রুতা পোষণ করতেছে, তাদের আখিরাত তো খুবই ভয়ঙ্কর হবে।
আমাদের সময় একেবারে শেষের দিকে, সর্বশেষ যারা এই দুই মহান সত্তা সাহাবা ও আহলে বাইত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এবং প্রিয়নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গ, বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে কারবালাওয়ালা, এই সাহাবা ও আহলে বাইতের বিদ্বেষ পোষণকারী যারা সব যারা যারা সমালোচনা করে, এদের থেকে আমাদের ইমানকে বাঁচানো এবং আমাদের সমাজে আমাদের পরিচিত যারা প্রতিটি মানুষকে এ ধরনের ব্যক্তিদের থেকে, যারা সাহাবা আহলে বাইতকে অপছন্দ করে, তো এদের ভিতরে মুনাফিকত রয়েছে, কোনো প্রকারের তাদের সাথে বন্ধুত্ব যদি রাখা হয় তাহলে ইমান বরবাদ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী আজকে মানুষকে সাহাবা ও আহলে বাইতের মহব্বতের দিকে আনার জন্য আজকে আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছে পুরো পৃথিবীতে। দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ মানুষের ইমান এবং আমল উভয় গুরুত্বপূর্ণ বিষয়, ইমান গুরুত্বপূর্ণ বিষয়, আমলও গুরুত্বপূর্ণ বিষয়, বাঁচানোর জন্য আজকে কাজ করে যাচ্ছে মানুষ, যাতে করে সাহাবা ইকরামকে মহব্বত করে, আহলে বাইতকে শ্রদ্ধা করে, মহব্বত করে, ভালোবাসে দাওয়াতে ইসলামী কাজ করে যাচ্ছে মাদিনী কাফলার মাধ্যমে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা আজকের অনুষ্ঠানে শহীদদের মর্যাদা সম্পর্কে যাই শ্রবণ করলাম মোবাইলে দাওয়াতে ইসলামী থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে উপর আমল করার, শহীদদের প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শন করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
আহলে সুন্নতে কাহে বেড়া পার আসহাবে হুজুর, নজম গায় আর না হে ইত্রত রাসূলুল্লাহ কি।